প্রিয় শ্রোতা, যেমনটি বলছিলাম আজ অনুষ্ঠানের শুরুতেই, সিরিয়ায় যৌথ বাহিনীর অভিযান সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ঘোষণার কিছু অংশ আপনাদের শুনিয়েছিলাম। এবারে তার আরো বিশেষ অংশ আপনাদের শোনাচ্ছি।
In 2013, President Putin and his government promised the world that they would guarantee the elimination of Syria's chemical weapons. Assad's recent attack and today's response are the direct result of Russia's failure to keep that promise. Russia must decide if it will continue down.
President Trump bolchilen je 2013 sale Russia's President Putin ebong tar sarkar Syria e rashayonik ostro nirmul korar protishruti diyechilen. Assad-er shamprotik akromon ar aaj tar palta jawaber karon hocche protishruti rokkha korte Russia-r byarthota. Russia ke e byapare siddhanto nite hobe je tara andhokar pothe chola অব্যাহত রাখবে নাকি তারা শান্তি ও সভ্যতার জন্য সভ্য জাতিগুলোর সঙ্গে শক্তি হিসেবে যুক্ত হবে। এ ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। পুরো বিশ্ব উৎকণ্ঠার মধ্যে পর্যবেক্ষণ করছে সিরিয়া পরিস্থিতি। গত সপ্তাহে রাসায়নিক অস্ত্র হামলায় সিরিয়ার দৌমা শহরে শিশুসহ প্রায় 75 জন নিহত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন এবং সর্বশেষ সিরিয়ার স্থানীয় সময় আজ ভোরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুক্তরাজ্য ও ফ্রান্স যৌথ হামলা চালিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলাকে আগ্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করে বলেছেন যে পশ্চিমা এই তিন মিত্রের হামলা সিরিয়ার মানবিক পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে। সিরিয়া পরিস্থিতি নিয়ে চীনে শিক্ষা গবেষণায় রত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ফরিদুল আলমের সাথে এখন কথা বলছি। চীন থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। স্বাগত আপনাকে ভয়েস অব আমেরিকার স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য।
ধন্যবাদ।
সিরিয়া পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে, যেখানে সর্বশেষ যুক্তরাষ্ট্রের সাথে ফ্রান্স যুক্তরাজ্য সরাসরি যৌথ হামলা করছে এবং ইরাক যুদ্ধের পর রাজনৈতিক বিশ্লেষকরা এটাকে বিশেষ গুরুত্বের সাথে দেখছেন, আপনার কি মনে হচ্ছে?
আসলে সিরিয়ার পরিস্থিতি শুধু নয়, পুরো বিশ্ব রাজনীতি যদি আমরা এখন দেখি, বিশ্ব রাজনীতি এখন কার্যত আসলে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জাতিসংঘের অপর দুই নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র ব্রিটেন এবং ফ্রান্স, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া এবং চীন, এদিকে আপনার উত্তর কোরিয়ার ইস্যুটা রয়ে গেছে, এদিকে মিডল ইস্টে আপনার এদিকে ইরান ইস্যু আছে। এই সবকিছু মিলে আসলে আমরা বিগত কয়েক বছর জগতে দেখতে পাচ্ছি আসলে বিশ্ব রাজনীতি মূলত দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে ইউনাইটেড স্টেটস যে ধরনের বিশ্ব রাজনীতিতে যে হস্তক্ষেপমূলক আচরণগুলো করছে, রাশিয়া সরাসরি ক্রিয়েট করছে। 2011 সালে আপনি জানেন সিরিয়ায় ওবামার সরকার যখন ছিল তখন সরাসরি সিরিয়ার বিদ্রোহীদের বিরুদ্ধে, বিদ্রোহীদের পক্ষে আসাদের বিরুদ্ধে যুদ্ধ বিমান পাঠাতে, যুদ্ধ জাহাজ পাঠাতে চেয়েছিলেন এবং সেইখানে কিন্তু ভ্লাদিমির পুতিনের হুমকির কারণে কিন্তু সেটি পাঠানো হয়নি। পরবর্তী সময় আমরা যেটি দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, ধারণা করা হচ্ছিল যে বোধহয় ভ্লাদিমির পুতিনের সাথে তার একটি সখ্যতার সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কের কারণে হয়তো যুক্তরাষ্ট্র এবং রাশিয়া বিশ্ব রাজনীতিতে মোটামুটি ভাবে মিলেমিশে চলবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিরিয়ান ইস্যুটি এমন একটি ইস্যু, এই ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে কিন্তু মৌলিক বিভাজন রয়ে গেছে। সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং তার নেতৃত্বে যে ফ্রান্স এবং ব্রিটেন, তারা দীর্ঘদিন যাবৎ, গত 7 বছর যাবৎ আসাদের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে এবং তারা বিদ্রোহীদের অংশটাকে তারা সমর্থন করছে, হচ্ছে বিদ্রোহী যারা মার্কিন পন্থী তাদেরকে তারা ক্ষমতায় বসানোর জন্য। কিন্তু রাশিয়ার এখানে ঘোরতর আপত্তি, রাশিয়ার কারণ হচ্ছে আসাদ হচ্ছে রাশিয়ার একটি খুব ভালো মিত্র, একজন খুব ভালো মিত্র এবং সিরিয়া হচ্ছে মিডল ইস্টে রাশিয়ার জন্য সবচেয়ে বড় একটি সহায়ক শক্তি, এদিকে আছে ইরান। সুতরাং রাশিয়া কোনোভাবেই চাচ্ছে না যে সিরিয়ার মাধ্যমে তাদের মধ্যপ্রাচ্যের যে যতটুকু একটি আধিপত্যের বিষয় আছে সেই জিনিসটি খর্ব হোক। আমরা এই যে বিষয়টি দেখলাম, এই সমস্ত বিষয়ের মধ্যে কিন্তু সাম্প্রতিক সময়ে আপনি যেমনটি বলছিলেন গত সপ্তাহে দুমা শহরে যে রাসায়নিক হামলার অভিযোগ,
অনেক শিশুদের ছবি আমরা দেখেছি, খুবই মর্মান্তিক, শিশুরা আক্রান্ত হয়েছে এতে।
এটি খুবই মর্মান্তিক এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই মর্মান্তিক যে বিষয়টি যেটি বলা হচ্ছে হচ্ছে এটিকেই কিন্তু ইস্যু করে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন তারা যৌথভাবে যে হামলাটি চালিয়েছে তারা মনে করেছে যে এর ফলে হয়তো বিশ্ব সম্প্রদায়ের একটি সহায়তা বা বিশ্ব সম্প্রদায়ের একটি সমর্থন তাদের প্রতি রয়ে গেছে। কিন্তু আমরা যে বিষয়টি দেখলাম যে হামলার পরপর কিন্তু রাশিয়া এটিকে খুব ভালোভাবে নেয়নি, চীনও ভালোভাবে নেয়নি, এমনকি জাতিসংঘের মহাসচিব তারা উভয় পক্ষকে এখানে একটি শান্তিপূর্ণ ভূমিকা পালন করার জন্য বলেছেন। এবং
এখানে এখানে একটু বলি যে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে যৌথ হামলা নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে এই হামলার উদ্দেশ্য সরকার পরিবর্তন নয়, বরঞ্চ আসাদ সরকারকে রাসায়নিক হামলা থেকে বিরত রাখা। কিন্তু আরেকটি বিষয় এখানে আছে, ব্রিটেনে কিন্তু মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টি কিন্তু পার্লামেন্টের সমর্থন বা ভোটাভুটি ছাড়া চালানো এই হামলার আইনি বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে।
এই হামলাটিকে অনেকেই হয়তো মনে করছেন যে এর মাধ্যমে হয়তো আসাদ সরকারের পতনের একটি ক্ষেত্র তারা অন্বেষণ করার চেষ্টা করছে। আমি কিন্তু এই বিষয়টিকে সেরকম ভাবে দেখছি না। আপনি যেমনটি বললেন যে থেরেসা মে যে বিষয়টি বলেছেন যে এর মধ্য দিয়ে কিন্তু তারা আসাদ সরকারের পতন চাচ্ছে না, কিছুদিন আগে কিন্তু বরিস জনসন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী তিনিও বলেছেন যে আসাদ চাইলে তিনি তার জায়গায় থাকবেন এবং তিনি তার জায়গা থেকে আমাদের সাথে প্রয়োজনে আলোচনা করতে পারেন। তারা কিন্তু আসাদের উৎখাতের বিষয়ে কখনো কিছু বলেননি। এবং এখানে যুক্তরাজ্যের যে বিষয়টি, যুক্তরাজ্য যে যুক্তরাষ্ট্রকে এখানে তারা যে একদম এক ধরনের অন্ধের মতো সমর্থন করলো সেটি নিয়ে কিন্তু জেরেমি কার্বিন যুক্তরাজ্যের যে বিরোধী নেতা তিনিও কিন্তু এটি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বলেছেন এই ধরনের হামলায় যুক্তরাষ্ট্রের সাথে সহযোগী হওয়ার পূর্বে তার পার্লামেন্ট এটি নিয়ে আলোচনা করে একটা অ্যাপ্রুভাল নিতে পারত এবং সেটা মনে করে আমরা দরকার ছিল। এবং আমরা শুধু যুক্তরাজ্যের আভ্যন্তরীণ বিষয়ে শুধু বলছি না, আমরা যদি আন্তর্জাতিক প্রেক্ষিত চিন্তা করি, আন্তর্জাতিক প্রেক্ষিত চিন্তা করলে সিরিয়ায় যে হামলাটি হয়েছে, যে হামলার ব্যাকগ্রাউন্ড ছিল যে গত এক সপ্তাহ আগে একটি রাসায়নিক হামলা হয়েছে, অত্যন্ত নিন্দনীয় বিষয়। কিন্তু এর ফলে যদি সিরিয়ায় হামলা করতে হয় সেই হামলাটির একটি আইনগত ভিত্তি থাকতে হবে, অর্থাৎ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে সেটি দেওয়া উচিত ছিল। রাশিয়া এবং চীনের যে সাম্প্রতিক সময়ের যে একটি উত্থান বিশ্ব রাজনীতিতে, আমার কাছে মনে হচ্ছে যে এই দুইটি শক্তিকে একটি সিগনাল দেওয়া, আসলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে হামলাটি হয়েছে এই হামলার মধ্য দিয়ে সিগনাল দিয়ে যে তারা কিভাবে রিয়েক্ট করে এবং এই হামলা পরবর্তী সময় তাদের ভূমিকা কি হয়, এখানে একটি বিষয়। কারণ আপনি দেখেন যে এখন সাম্প্রতিক সময়গুলোতে কিন্তু যে বড় শক্তিগুলো কিন্তু তাদের যে ডিফেন্স বাজেট কিন্তু তারা সাংঘাতিক রকম বাড়াচ্ছে এবং আপনি দেখেন যে এখানে যুক্তরাষ্ট্রের ডিফেন্স বাজেট হচ্ছে আপনার $60,000 কোটি প্রতি বছরে। অন্যদিকে তার বিপরীতে হচ্ছে রাশিয়ার হচ্ছে $6,900 কোটি বলে, 10 ভাগের 1 ভাগ। আবার রাশিয়া এবং চীন মিলে যেটা হয় সেটাও কিন্তু যুক্তরাষ্ট্রের সমান হয় না। সুতরাং যুক্তরাষ্ট্র তাদের যে ডিফেন্স বাজেট এত তারা খরচ করছে এবং এই খরচটা করার ফলে অন্যদিকে রাশিয়া এবং চীনের পক্ষ থেকে যে উস্কানি দেওয়া হচ্ছে, ক্রমাগত যে উস্কানি দেওয়া হচ্ছে, তার মধ্যে দিয়ে আমি মনে করি যে একটা এক ধরনের একটা এক্সারসাইজ করা হলো যে এর মধ্য দিয়ে আসলে রাশিয়া এবং চীন কি তাদের যে দেয়া যে হুমকি তার মোকাবেলা করতে কতটুকু সক্ষম। এখন আমাদের সামনে দিনগুলো দেখার পালা যে ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার সরকারের পক্ষ থেকে যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে যে এটি সমুচিত জবাব দেওয়া হবে, কি ধরনের জবাব দেওয়া হয় সেটি এখন দেখার পালা।
হ্যাঁ, কিন্তু সবকিছুর পরেও আবার ঘুরে ফিরে একই কথা, যেখানেই যুদ্ধ হোক না কেন সেখানে অসহায় শিশু নারীরা তারা আক্রান্ত হচ্ছে বারবারই, এবং সাধারণ মানুষ যারা রাজনীতি বুঝতে চান না, যারা এর বাইরে থেকে যারা চিন্তা করছেন উৎকণ্ঠিত তারা।
এটা অত্যন্ত দুঃখের বিষয় আসলে যে সাধারণ মানুষের উৎকণ্ঠা আমরা কোনো যুদ্ধের ক্ষেত্রে দেখি না। আমাদের যতটুকু স্মরণ পড়ে আমরা বিশ্ব রাজনীতিতে যতটুকু আমরা দেখার বা বোঝার সুযোগ হয়েছে, আমরা কখনোই দেখি না যে এই যুদ্ধের মাধ্যমে সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষিত হয়। যুদ্ধ হচ্ছে অনেকটি রাজনৈতিক সিদ্ধান্তের মধ্য দিয়ে পরিচালিত হয়ে ওঠে এবং সেইখানে কিন্তু আসলে এখানে বৃহত্তর অংশের কিন্তু স্বার্থ কখনো এখানে সংরক্ষিত হয় না। একটি সামরিক ব্যবস্থার মধ্য দিয়ে আসলে আমরা যেটি দেখি যে পুরো একটি স্ট্রাকচারকে ধ্বংস করে নতুন যদি কিছু সৃষ্টি করার চেষ্টা থাকে তার বিনিময়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে খুব ভালো কিছু সৃষ্টি হচ্ছে। যেমন আমরা ইরাকে দেখেছি সাম্প্রতিক সময়ে, ইরাকে এত ইনভেস্ট করা হলো যুদ্ধের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রবর্গের পক্ষ থেকে, সাদ্দাম হোসেনের পতন হলো, সাদ্দাম হোসেনকে এক্সিকিউট করা হলো, কিন্তু ইরাকে আমরা কি দেখতে পাচ্ছি? ইরাকে অভাব, হাহাকার, ইরাকের মানুষের মধ্যে শিশুদের মধ্যে পুষ্টিহীনতা, নারী এবং শিশুদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা, ইরাকের পুরো ইনফ্রাস্ট্রাকচার ভেঙে গেছে, গাদ্দাফি একজন স্বৈরাচার ছিল নিঃসন্দেহে, কিন্তু লিবিয়ার কি মানুষের কোনো জীবনযাত্রার ক্ষেত্রে পরিবর্তন হয়েছে? ইয়েমেনে কি জীবনযাত্রায় কোনো পরিবর্তন হয়েছে, কোন টিউনিশিয়ায় কি জীবনযাত্রায় কোনো পরিবর্তন হয়েছে? আজকে যদি সিরিয়ার বাশার আল আসাদকেও যদি হটিয়ে দেওয়া হয়, আমি নিশ্চিত ভাবে বলতে পারি সিরিয়ার মানুষও কিন্তু চরম সাফারার হবে এই পুরো বিষয়গুলোর মধ্য দিয়ে।
তো সেই ক্ষেত্রে যদি সিরিয়ায় এই ধরনের কোনো পরিবর্তন হয়, আমরা জানি যে বর্তমান বিশ্বে আইএস একটি অনেক বড় সমস্যা যেটার মোকাবেলা করার চেষ্টা করছে সবাই এবং সাধারণ মানুষও আক্রান্ত এতে। তো এই ক্ষেত্রে যদি এখানে একটি ভ্যাকুয়াম সৃষ্টি হয়, একটি শূন্যতা সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে আইএস এর ক্ষেত্রে নতুন কোনো মাত্রা সেখানে পাবে কিনা?
হ্যাঁ, অবশ্যই পেতে পারে। আইএস এর একটি হুমকি তো রয়ে গেছে সিরিয়ায় যদি একটি ভ্যাকুয়াম সৃষ্টি হয়। এখন কথা হচ্ছে সেই ভ্যাকুয়ামটি সৃষ্টি হবে কিনা বাশার আল আসাদের জীবদ্দশায়। এখন কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র খুব ভালো করেই জানে তারা যে যে কেমিক্যাল হামলার জবাবে যে হামলাটি তারা চালালো, এটা তারা খুব ভালো করে জানে। এটি কিন্তু আসলে বাশার আল আসাদকে হঠাৎ যদি তারা এটা করে থাকে, এটি একটি বড় ধরনের ভুল করবে, কারণ এই ক্ষেত্রে রাশিয়া চীন তারা কিন্তু চুপ করে থাকবে না। এখন কথা হচ্ছে তারপরেও যদি কোনো একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়, সেখানে আমরা দেখি বাশার আল আসাদের অপোনেন্ট যারা আছে বিদ্রোহী গ্রুপ, সেই বিদ্রোহী গ্রুপকে একসময় যুক্তরাষ্ট্র সমর্থন দিত, পরবর্তীতে সময় যখন জানা গেল একটি বড় অংশ কিন্তু আইএসএসের সাথে সম্পর্কিত, সুতরাং এইখানে ক্ষমতায় কারা বসবে, বাশার আল আসাদের রিপ্লেসমেন্ট কারা হবে, যুক্তরাষ্ট্রের পছন্দের কোন ব্যক্তি হবে কিনা বিদ্রোহী গ্রুপের মধ্যে, কিংবা আইএস এর সাথে তাদের একটা টানাপোড়ন হবে কিনা, এবং আইএস সেখানে নিশ্চিতভাবে নিষ্ক্রিয় ভাবে বসে থাকবে না, সেক্ষেত্রে তো আমি মনে করি যে আইএস এর যে তৎপরতা আছে সেটি নিঃসন্দেহে বেড়ে যাবে, এবং তখন হয়তো সমস্ত কিছু বাদ দিয়ে আবার সারা সমস্ত বিশ্ব সম্প্রদায়কে আইএস বিরোধী একটি যুদ্ধে নেমে যেতে হবে, এবং সেটার আমি মনে করি সেটার আসলে মানে একটা ফলাফল আরো ভয়াবহ ফলাফল তো না, আসলে ফলাফলটা কোথায় গিয়ে দাঁড়ায় বলা যাচ্ছে না, কিন্তু এটা একটা ভীষণ একটি নেতিবাচক হিসাবে দাঁড়াবে বলে আমার মনে হচ্ছে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে না খুব ভালো একটি সমাধান কোথাও আছে, বরং সমাধান একটাই হতে পারে যদি ডিপ্লোম্যাটিক ম্যানার নিয়ে যদি সবাই চলতে পারে, এবং এখানে যদি ডিপ্লোম্যাটিক ওয়েতে যদি আলাপ আলোচনা করা হয়, এবং সেটির কোনো সুযোগ আছে বলে আমার মনে হচ্ছে না, কেন এখানে সিরিয়ার বিষয়টি নিয়ে আসলে একটা প্রেস্টিজ ইস্যুতে দাঁড়িয়ে গেছে দুইটা পক্ষই, রাশিয়া এবং ইউনাইটেড স্টেটস।
অধ্যাপক ফরিদুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।